ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকের পক্ষ থেকে আলজিয়ার্স চুক্তি মেনে নেওয়া সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা জাতিসংঘের পক্ষ থেকে ইরাককে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করার গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৭৫ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ইরানের তৎকালীন শাহ ও ইরাকি শাসক সাদ্দামের মধ্যে বিখ্যাত আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে আরভান্দ নদীর ভাগ্য নির্ধারণ সহ দুদেশের সীমান্ত নিয়ে সব মতবিরোধের অবসান ঘটে। কিন্তু ইরানে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব হওয়ার পর ১৯৮০ সালের ১৭ সেপ্টেম্বর সাদ্দাম টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আলজিয়ার্স চুক্তি ছিঁড়ে ফেলেন এবং আরভান্দ নদীর উপর ইরাকের পূর্ণ কর্তৃত্ব দাবি করেন। ওই দাবি আদায় করার অজুহাতে ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরাকি বাহিনী ইরানের উপর সর্বাত্মক আগ্রাসন চালায়, যার কারণে দুদেশের মধ্যে ৮ বছর ব্যাপী যুদ্ধ শুরু হয়।
আলজিয়ার্স চুক্তি বাতিল ছাড়াও ইরানের উপর ইরাকের আগ্রাসনের আরও দুটি উদ্দেশ্য ছিল। ইরানের খুজিস্তান প্রদেশকে ইরাকের অন্তর্ভুক্ত করা এবং ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটানো। কিন্তু ইরাকি স্বৈরশাসক সাদ্দাম তার এই আগ্রাসী পরিকল্পনার একটিও বাস্তবায়ন করতে পারেননি। ১৯৮৮ সালের ৮ বছরের যুদ্ধ শেষ হওয়ার ২ বছর পর ১৯৯০ সালে তিনি আলজিয়ার্স চুক্তির পাশাপাশি ইরানের সবগুলো দাবি মেনে নিতে বাধ্য হন। ওই ঘটনার পর তেহরানে নিযুক্ত তৎকালীন ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যান্টনি পারসন্স এক বিশ্লেষণে বলেন, সাদ্দাম ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হন এবং যখন তিনি বুঝতে পারেন ইরানকে কাবু করতে পারবেন না, তখন নিজের অবস্থান থেকে পিছু হটে যান।
ইরাক আলজিয়ার্স চুক্তি মেনে নেয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫৯৮ নম্বর প্রস্তাবের অন্যান্য ধারা বাস্তবায়নের প্রয়োজন দেখা দেয়। দু দেশের মধ্যে বন্দী বিনিময় ছাড়াও ৮ বছরের যুদ্ধের আগ্রাসী শক্তিকে চিহ্নিত করে তার কাছে থেকে আগ্রাসনের শিকার দেশের জন্য ক্ষতিপূরণ আদায় করার স্বার্থে এ প্রয়োজন দেখা দেয়। এ প্রয়োজনকে সামনে রেখে জাতিসংঘের তৎকালীন মহাসচিব জ্যাভিয়ার প্যারেজ ডিকুইয়ার ১৯৯১ সালের ১৪ এপ্রিল ইরান ও ইরাকের কাছে চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি কোন দেশ আগ্রাসন শুরু করেছিল সে সম্পর্কে নিজ নিজ যুক্তি ও দলিল পেশ করার জন্য তেহরান ও বাগদাদের প্রতি আহ্বান জানান। জাতিসংঘের ওই আহ্বানকে উপহাস করে ইরাক সরকার। দেশটি ১৯৯১ সালের ২৬ আগস্ট কিছু দলিল সহ যেন তেনভাবে লেখা একটি চিঠি জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠান।
কিন্তু ইরান ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর সম্পূর্ণ তথ্য ও দলিল নির্ভর একটি জবাব জাতিসংঘ মহাসচিবের কাছে হস্তান্তর করে। ইরানের জবাবটি এত বড় ছিল যে তা একটি বইয়ের আকার ধারণ করে। জাতিসংঘ মহাসচিব নিজের উপদেষ্টাদের নিয়ে দুই দেশের বক্তব্য বিশ্লেষণ করার পর ১৯৯১ সালের ৯ ডিসেম্বর ৯ ধারা বিশিষ্ট একটি আনুষ্ঠানিক প্রতিবেদনে ইরাককে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরাক প্রথমে ইরানের উপর হামলা চালায়, যা ছিল জাতিসংঘ ঘোষণার সম্পূর্ণ লঙ্ঘন। জাতিসংঘের এই প্রতিবেদন ছিল ইরাকের বিরুদ্ধে ইরানের আরেকটি বড় বিজয়।
জাতিসংঘ ইরানের উপর আগ্রাসন চালানোর জন্য ইরাককে দায়ী করার পর ইরাকি শাসক সাদ্দাম ক্ষিপ্র গতিতে ইরানের প্রেসিডেন্ট রাফসানজানের কাছে চিঠি পাঠান। ওই চিঠি পাঠানোর উদ্দেশ্য ছিল সাময়িকভাবে ইরানের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলা, যাতে ইরাকের পক্ষে কুয়েতে আগ্রাসন চালানোর পথে কোনো বাধা না থাকে। এছাড়া ইরান যাতে ইরাকের এই উদ্যোগকে বাগদাদের সদিচ্ছা হিসেবে গ্রহণ করে নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাবের অন্যান্য ধারা বাস্তবায়ন করতে না চায় সে ব্যবস্থা করাও ছিল সাদ্দামের অন্যতম উদ্দেশ্য। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এমন সময় ইরাককে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করে যখন যুদ্ধ চলার সময় প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তি একবারের জন্য ইরাককে আগ্রাসন বন্ধ করার আহ্বান জানায়নি। এসব শক্তি বরং উল্টো সাদ্দাম সরকারকে সবরকম পৃষ্ঠপোষকতা দিয়েছে।
প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তি শুধুমাত্র 1983 থেকে 1985 সালের মধ্যে ইরাককে $84 বিলিয়ন অর্থ ও অস্ত্র সাহায্য দিয়েছিল। সেনা সংখ্যার দিক দিয়ে সে সময় ইরাক ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। ইরাকের সেনা সংখ্যা ছিল 18 লাখের বেশি। পাশাপাশি ইরাকের কাছে ছিল 600 যুদ্ধ বিমান ও 6000 ট্যাঙ্ক। 8 বছর ইরানে আগ্রাসন চালিয়ে ইরাকি বাহিনী প্রভূত অভিজ্ঞতাও সঞ্চয় করেছিল। কাজেই যুদ্ধ শেষে ইরাকের এই বিশাল সামরিক শক্তি মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশের জন্য, এমনকি বড় শক্তিগুলোর জন্য সমস্যার কারণ হতে পারত। কাজেই প্রাচ্য ও পাশ্চাত্য এবার ইরাকের এই সামরিক শক্তিকে ধ্বংস করার পরিকল্পনায় মেতে উঠল। এই প্রেক্ষাপট বিবেচনা করলে ইরাকের কুয়েত দখলকে নিচ্ছক সাদ্দামের আগ্রাসী মনোভাব বলে মনে হবে না। এমন অনেক দলিল রয়েছে যা দিয়ে প্রমাণ করা যাবে যে সাদ্দাম আমেরিকার সবুজ সংকেত নিয়ে কুয়েত দখল করেছিলেন।
আর সেই ইরাকি বাহিনীকে কুয়েত থেকে বিতাড়িত করার অজুহাতে আমেরিকা ও তার মিত্ররা পারস্য উপসাগরে ব্যাপকভাবে সেনা সমাবেশ ঘটাতে পেরেছিল। জাতিসংঘের পক্ষ থেকে ইরাককে ইরানের উপর আগ্রাসী দেশ হিসেবে চিহ্নিত করার ফলে আমেরিকার কাছে সাদ্দামের প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল। তারপরও ইরাক যে কারণেই কুয়েত দখল করুক না কেন, এই ঘটনায় প্রমাণিত হয়েছিল সাদ্দাম একজন আগ্রাসী শাসক এবং আজ ইরান ও কাল কুয়েতে আগ্রাসন চালানোই তার একমাত্র কাজ। ইরাক কুয়েত দখল করার পর বিগত 8 বছরের ইরাক ইরান যুদ্ধে সাদ্দাম ও তার মিত্রদের অনেক অজানা তথ্য প্রকাশ হয়ে পড়ে। আগামী আসরে আমরা এসব দেশের নেতৃবৃন্দের এসব স্বীকারোক্তি নিয়ে আলোচনা করব।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আপনাদের সঙ্গ পাওয়ার প্রত্যাশা রইল।